राधा कुंडम गिरिवर महो राधिका माधवासम प्राप्त तपित कृपया श्री गुरु तं नतोऽस्मि वंशा कल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्यैव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमो महावदन्नाय कृष्ण प्रेम प्रदायते कृष्णाय कृष्ण चैतन्य नाम्ने गौरक्षिते तवैवास्मि तवैवास्मि न जीवामि त्वया विना इति विज्ञाय राधे तं नयमाम चरणम् यत् किङ्करीषु बहुशः खलु काकुदानि नित्यं परस्य पुरुषस्य शिखण्डमौले यस्या कदा रसनिधे विशुभानुजाय शतके विकुञ्जभवनम् এখানে যে কথা বলবে এখান থেকে মহারাজ শুনলেন আমরা রাধা কুণ্ড শ্যাম কুণ্ডের তটে উপস্থিত হয়েছি এই সামনে দেখুন এইখানে রাধা কুণ্ড আর এই হচ্ছে শ্যাম কুণ্ড দক্ষিণ দিকে কৃষ্ণ কুণ্ড বাম দিকে রাধা কুণ্ড বৃন্দাবনেতে শ্যাম তমাল আর এই শ্যাম তমাল এখন আম্র বৃক্ষের দ্বারা আচ্ছাদিত সেখানে কদম্ব গাছের উপরেতে ময়ূর নৃত্য করে আর কে কা শব্দ করে কে কা মানে কি কে শ্রীমতী রাধিকার ধৈর্য লজ্জা মান রূপী পর্বতকে কে চূর্ণ বিচূর্ণ করতে পারে কৃষ্ণ সেবা কে কা কে কৃষ্ণ যিনি তাহার প্রেয়সী প্রেমরূপী তরঙ্গনীর মত্ত মাতঙ্গ যে কৃষ্ণ তার পায়েতে বেড়ি কে বেঁধে দিতে পারে আর প্রেম রূপে অঙ্কুশ দ্বারা এই মত্ত হস্তিকে কে বশীভূত করতে পারে শ্রীমতী রাধিকা ছাড়া এই জন্য কে কা করে সব কোথায় কদম্ব বিচ্ছে আর এইখানেতে ওই কদম্ব বৃক্ষ আম্র দ্বারা সে আচ্ছাদিত হয়েছে এখান কয়েল কুহু কুহু কে 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 শ্রীমতী রাধিকার মহত্ব এখানে বর্ণন করছে সমস্ত বৃন্দাবনে যত বন উপবন সব এইখানেতে বৃন্দাবনে ক্রমানুসারেতে নয় কিন্তু কিছু এদিকে ওদিকে করে সমস্ত বৃন্দাবন এখানেতে আছে এখানেতে মধুবন তালবন কোকিলবন বৃন্দাবন খদির বন ভান্ডির বন কাম্য বন লৌহ বন এই সব বনগুলি এইখানেতে এদিকে ওদিকে আছে গিরিরাজ গোবর্ধন আছে যমুনা নদী আছে মানসী গঙ্গা ইত্যাদি সব এই নদী গ্রামেতে আছে কিন্তু গুপ্ত ভাবেতে আছেন কারণ এইটা গুপ্ত বৃন্দাবন এই সবগুলি তার মহিমা বুঝবার জন্য আমাদের কিছু গোস্বামী গ্রন্থ দেখতে হবে বৈকুণ্ঠের উপরিভাগেতে বৈকুণ্ঠের উপরিভাগেতে কৃষ্ণ ধাম আছে কৃষ্ণ ধামের চারুদিকে একটা গড় পরীক্ষা বুঝবে তো চারিদিকে বিরাট জলাধার আছে সেই হচ্ছে গোলোক সেই গোলোক হচ্ছে কি বৃন্দাবনের বৈভব সেখানে স্বকীয় লীলা সবগুলি আছে আছেন হয়তো শ্রীমতী রাধিকা ইত্যাদি કિંતુ સ્વકીય લીલા, પોતાના જખન ઉદ્ધાર હલો તખન માતૃચિત ધાતૃચિત રચિત આવા એ ગોલોકે છે। ऐसे के बोलते पड़ा जाए, वृंदावन एक प्रकाश बोलते पड़ा जाए, किंतु बोला है कि गोलोक वृंदावन एक ही, किंतु विशेष भाव विचार कर ले कि गुज बुझते पड़ा जाए। यही गोलोक भीतर से द्वारका मथुरा वृंदावन, नीचे द्वारका तार ऊपर है, मथुरा तार ऊपर है वृंदावन। केनो तातम्य गुली केनो সবগুলি হচ্ছে ঐশ্বর্য এবং মাধুর্য বিচারের উপর প্রতিষ্ঠিত। ঐশ্বর্য এবং মাধুর্য বলে কাকে? যেখানে কৃষ্ণের নরলীলাকে অতিক্রম করে, কৃষ্ণের যে সমস্ত লীলা অলৌকিক, যে কোনো মানুষ করতে পারে না, এইরকম হয় অলৌকিক লীলা, ঐশ্বর্য সারা ঐশ্বর্য পরিপূর্ণ যেখানে লীলা রয়েছে কৃষ্ণ, সেখানে ভগবান আছেন। সম্পূর্ণ ভগবত্তার ঐশ্বর্যগুলি সারা ঐশ্বর্যগুলি প্রকাশিত, কোন মানুষের দ্বারা সম্ভব নয় ওটা। ওই সমস্ত লীলাকে বলে ঐশ্বর্য লীলা। মাধুর্য কাকে বলে? ঐশ্বর্য বিপুল পরিমাণে তো থাকুক আর নাই থাকুক, থাকতেও পারে ঐশ্বর্য। এমনকি গোলোক আর বৈকুণ্ঠ, গোলোক দ্বারকা থেকে কোটি কোটি গুণ ঐশ্বর্য থাকতে পারে, থাকুক, কিন্তু কৃষ্ণের মধুর লীলাগুলি এরকম হবে নর লীলার অনুকূল হবে। ঐশ্বর্যটা সেখানে মাধুর্যতে একেবারে গুপ্ত হয়ে যাবে, ঐশ্বর্য থাকবে। কৃষ্ণের এমন কোন বৃন্দাবনেতে লীলা নাই যে সেখানেতে ঐশ্বর্য নাই, গোবর্ধন কি ঐশ্বর্য নাই? গোবর্ধন ধারণ ঐশ্বর্যের চূড়ান্ত, পুতনাকে মারা ঐশ্বর্যের চূড়ান্ত, অঘাসুর বকাসুরকে মারা চূড়ান্ত, কালীকে দমন করা এটা ঐশ্বর্য। কিন্তু কৃষ্ণ ওই ছোট্ট বালক হয়ে, চার পাঁচ বছরের বালক হয়ে আর সেই সেই কর্তার ফনাকে নৃত্য করছে, আর সে মরে গেলে সেটা কি করবে? পুতনার স্তন পান করতে যদি পুতনা মরে যায়, এই বাল্য লীলাতে ঐশ্বর্য থাকলে এখানে মাধুর্য রয়েছে। এই জন্য ঐশ্বর্য থাকুক আর নাই থাকুক, কিন্তু কৃষ্ণের যে মধুর লীলা হবে ও নর লীলাকে অতিক্রম করে হবে না, এটাকে বলে মাধুর্য। দ্বারকাতে আসুন, দ্বারকাতে ঐশ্বর্য প্রধান কিন্তু মাধুর্য রয়েছে। এই গতকাল কি পরশু আমরা সব বলছিলাম, তিনি রুক্মিণীকে নিয়ে, সপ্তভামাকে নিয়ে কত রকমের ক্রীড়া বিলাস ইত্যাদি করছেন, এই সবগুলি মাধুর্য রয়েছে সেখানে, কিন্তু ঐশ্বর্য দ্বারা আচ্ছাদিত হয়ে যাচ্ছে। কিরকম হবে? কোন সময়তে কৃষ্ণ তিনি নারদ সেখানে এসেছেন দ্বারকাতে, তিনি বৃন্দাবনের লীলার মাধুর্য জগতে প্রকাশ করতে চান তার মহিমা, এই জন্য দ্বারকাতে এসেছেন। এবং তিনি এমনভাবে কিছু করেছেন যাতে কৃষ্ণ সেখানে রাজ দরবারেতে আছেন বলদেবের সঙ্গে, রোহিণী মা ব্রজের মহিমা তিনি বর্ণন করছেন ওই পাটরানীদের কাছে, আর সেখানে কৃষ্ণ আর থাকতে পারলেন না। যেখানে কৃষ্ণের কথা হয়, বিশেষ করে ব্রজের কথা হয়, আর কোথাও থাকতে পারেন না, এই জন্য সেখানে আসবেন বলদেবকে নিয়ে এখানে আসাতে। তার বোন সুভদ্রা দেবী সেখানে পথ বন্ধ করেছে, ভিতরে এখন আপনি যেতে পারবেন না, মা ওখানে ব্রজের কথা বলছে, আপনি এখানে দাঁড়ান। সেই সময়তে ব্রজের কথা হচ্ছে, রোহিণী মা বলছেন, প্রথমে রুকুণী বলছেন
দশমা আমরা 16108 আমরা মহিষীগণ এখানে আছি। বিশ্বকে সব থেকে সুন্দরী আমরা আছি রূপবতী গুণবতী। কৃষ্ণ আমাদের কাছে থাকেও আমাদের কাছে থাকে না, তিনি এখানে এসে আমাদের কাছে, তিনি নিদ্রা মধ্যে একটু, তিনি বলে যে মা কোথায়, নদীতে পিছা আছে, আর এই বলে অঝোর নেতৃত্বে কন্দন করেন। আমাদের তো কোনো পাতাই নাই ওখানে, কেন তখন তিনি ব্রজের কথা তিনি বলতে লাগলেন মধুর রসে। তখন কৃষ্ণ আর বলদেব আর সুভদ্রা দেবী ওই দারাজাতে বসে তিনি শুনছেন। সেই সময়তে সত্যভামা এইসব শুনে ব্রজের মহিমা তাহার মান হয়েছে। এই মান হওয়ার সময় আমি সংক্ষেপে বলছি, মান হল কৃষ্ণ ওখানে আছেন আর তিনি মান করেন সেখানে থেকে তিনি চলে যান। মান করে সে স্থান থেকে তিনি ধপ ধপ করে চলে যান, বেঁচিয়ে বধাইয়ে বিরাজমান হইয়ে। কৃষ্ণ নিজেই তিনি ব্রজে যাবার জন্য উৎকণ্ঠে, বলদেব প্রভু বলছেন সেখানেতে যে তুমি মহাকপটি ধূর্ত, তুমি বারবার বলো যে আমি বৃন্দাবনে যাব, আর আমি বারবার তোমাকে আমি বললাম যে উদ্ধব গিয়েছে সেখানে, আমিও ওখানে গিয়েছিলাম, কিন্তু তাহাদের সন্তানা হয় নাই, বোঝে সব গাভীরা মারা গেল, গোপরা গোপীরা সব প্রায় মারা যাচ্ছে, আর তুমি ওখানে একবার গেলে তাহাদের সন্তানা হয় আর তুমি যাচ্ছ না, তুমি যদি না যাও তাহলে আমি চলে যাব। তখন রোহিণা বলে সত্যি সত্যি আমি কতবার বললাম যে মা তোমার অন্ধ হয়ে গেল, খাওয়া পাওয়া সব দূর করে দিয়েছে, সুখে কাঠ হয়ে গেছে, রান্না কার জন্য করবে, হাঁড়ি বাটলোই সবগুলি উল্টে গিয়েছে, চুল্হাতে মকরটা জাল বুনে দিয়েছে, আর ব্রজেতে বলতে কেউ জীবিত থাকতে পারে না, অত তুমি ব্রজেতে তুমি চলো, কিন্তু মহাকপটি ধূর্ত সেটি যায় নাই। প্রথমে মা বলছেন যে সত্যি সত্যি যদি না যাও তাহলে তুমি যাও ব্রজেতে, নাই তো সব লোক মারা যাবে। বলদেব বললেন যে আমি কিরকম যাই, আমার বেলে কি সান্তানা হবে, তাহাদের আর বিরহজ্বর আর প্রজ্বলিত হয়ে উঠবে। সেই সময়তে যখন ব্রজের কথা হতে লাগলো তখন গোপীগণের মহিমা শুনে কৃষ্ণের মুখেতে সত্যভামার একটু রাগ হয়ে গেল, মান হয়ে গেল, ওই অবস্থাতে ওখানে ছেড়ে দিয়েছেন, চলে গেলেন মান গৃহেতে, আর তাহার অলঙ্কার ইত্যাদি সব দূর করে, আর তাহার বস্ত্র ভালো ভালো সব ছেড়ে দিয়ে মেলা কুচালা কাপড় পরে দিয়ে খুব ভবনে চেয়ে পড়ে থাকে। কৃষ্ণ জিজ্ঞাসা করলেন সত্যভামা কোথায় গেল, হ্যাঁ কোথায় গেল সত্যভামা, সে বলল তার কানেতে সে সত্যি মান ভবনেতে তিনি গিয়েছেন, তিনি গোপীগণের মহিমা ব্রজের মহিমা তিনি সহ্য তিনি করতে পারলেন না। আচ্ছা সত্যরাজিতের কন্যা দুষ্ট সত্যরাজিতের কন্যা, ওকে যা বলে দাও যদি এখনই না আসে তাহলে এখান থেকে আমার রাজভবন থেকে আমি এখনই তাকে তাড়িয়ে দিব, এক মুহূর্ত তাকে রাখবো না, যে দাসী দৌড়ে গিয়ে তাকে বলেছে, আর শুনতে সঙ্গে সঙ্গে ভালো করে কাপড় কাপড় গানা অলঙ্কার করে দিয়ে এক ধমকেতে আর সেখানে এসে খম্বার আড়ালেতে তিনি ওখানে দাঁড়িয়ে গেলেন। তখন কৃষ্ণ আর ব্রজের মহিমা তিনি বলতেন, উনি সপ্রাজিতের কন্যা এসেছে কিনা এসেছে, বিন্যাসে তাহলে থাকেন, এখন এই রাজভবন থেকে আমার বাহার করে দিতে হবে, সত্যভাবে আমার থরথর করে কাঁপতে লাগানোর মান কোথায়? কৃষ্ণ বাঁশি ধারণ করেন না কেন এখানে দ্বারকাতে মথুরাতে? কার জন্য ধারণ করবেন? সেখানে মাঙ্গভঙ্গনের শ্রম কোনো কথা নেই। আর এখানে তো যদি গোপীরা থাকত আর কৃষ্ণ, তাহলে গোপীরা বলতে যে আমার এখান থেকে তুমি বেরিয়ে যাও। এই জন্য এইটা হচ্ছে ঐশ্বর্য ভাব, তারা জানে যে সে কৃষ্ণ ভগবান, এই জন্য তাহার পরম প্রিয়সী সত্যভামাও যখন থরথর কাঁপছে, সেই জন্য এখানে মাধুর্য থাকলেও আচ্ছাদিত হয়ে যাচ্ছে ঐশ্বর্য দ্বারা। এক সময় ব্রহ্ম সেখানে এসেছেন কৃষ্ণ দর্শনের জন্য, প্রহরীকে বললেন যে আমি দ্বারকাধীশের সঙ্গে দর্শন করব। প্রহরী যে কৃষ্ণকে বলল যে ব্রহ্মা এসেছেন আপনার দর্শনের জন্য, একটি মিনিট আপনার সঙ্গে কথা বলতে চান। কৃষ্ণ প্রহরীকে বললেন যে যাও জিজ্ঞাসা কর যে কোন ব্রহ্মা এসেছে। তখন প্রহরী বলল যে সে আপনি কোন ব্রহ্মা? তখন বললেন যে ব্রহ্মা আমি চতুর্মুখ। তিনি বললেন আমার চার মুখ আছে, আমার থেকে আর কোন ব্রহ্মা নাই বড়। তখন কৃষ্ণকে দিয়ে বলল যে চতুর্মুখ ব্রহ্মা এসেছেন অমুক ব্রহ্মাণ্ড থেকে। তখন কৃষ্ণ যে যাও দেখে নিয়ে আসো তার সুধর্মা সভাতে। সুধর্মা সভা কত বড়, এই বিশ্বকে তার ভিতরে রেখে দিতে পারে দরকার হলে, আর ছোট থেকে ছোট হয়ে যাবে বড় থেকে বড় হয়ে যাবে, এমন সুধর্মা। সেখানে ব্রহ্মা যখন গেটের কাছে আসলেন তখন তিনি জায়গা পাননি যে তার মধ্যে প্রবেশ করবেন, দেখেন যে সে প্রথমেই হাজার হাজার আট মুখের ব্রহ্মা, ষোলো মুখের ব্রহ্মা, কোটি কোটি মুখের ব্রহ্মা, বিরাট লম্বা চারা তিনি প্রবেশই করতে পারেন। দেখেন যে ব্রহ্মা দ্বারা সব সুধর্মা সভা ভর্তি আছে, একটু প্রণাম করবার জায়গা পেলে না, দেখে তার অভিমান চূর্ণ হয়ে গেল, তিনি দরওয়াজার বাহার থেকে প্রণাম করে চলে গেলেন। এই হয়েছে ঐশ্বর্য মাধুর্য আছে পূর্বে বর্ণন করেছিলেন, কিন্তু এই ঐশ্বর্য দ্বারা মাধুর্য সেখানে আচ্ছাদিত আছে। যেরকম হতে এক বিরাট কড়াহেতে সেখানে দুধ আছে, তার মধ্যে এক ছাটা চিনি দিয়ে দাও, তাহলে কি হবে? কিছু হবে না। যেরকম হলে হরিদ্বারেতে যাও আর ওইখানে গঙ্গা নদীতে এক বোড়া না এক কুইন্টল, এক হাজার কুইন্টল সেখানে গঙ্গা নদীতে দিয়ে দাও চিনি, কি হবে? কিছুই হবে না। ওইরকম হতে মাধুর এক বোড়া দু বোড়া চিনি মতন ওখানে দ্বারকাতে, আর সেখানে ঐশ্বর্য বিহার সেখানে গুপ্ত হয়ে যায়। এখন আসুন মথুরাতে, মথুরাতে দ্বারকা আর বৃন্দাবনের মাঝখানে, এখানে ঐশ্বর্য আর মাধুর্য বরাবর বরাবর, ঐশ্বর্য আর মাধুর্য পাশাপাশি চলছে। কিরকম পাশাপাশি? কৃষ্ণের জন্ম হল, আবির্ভাব হল মথুরা কংস কারাগারে, সেখানে কৃষ্ণ জন্মগ্রহণ করলেন, আবির্ভূত হলেন। কিরকম ভাবে? ষোলো বর্ষীয় অত্যন্ত সুকুমার যৌবন অবস্থাতে, পূর্ণ যৌবন, শঙ্খ চক্র গদা পদ্ম, কেশ ঘুঘরালো, লম্বা লম্বা কেশ, আর বৈজয়ন্তী মালা, আর ওইটা কি স্ত্রী বস্ত্র ইত্যাদি সব ধারণ করে আর ওখানে প্রকটিত হলেন। দেবী মা বসুদেব দেখেই একবারে নমামি নমামি করতে লাগলেন, হে প্রভু আপনি স্বয়ং ভগবান নারায়ণ, আপনাকে পুনঃ পুনঃ নমস্কার করতেছি।
তাদের নমস্কার শ্রবণ করে তিনি বললেন যে আমি সেই বাসুদেব কৃষ্ণ নারায়ণ তত্ত্ব, তোমাদেরকে স্মরণ দেওয়ার জন্য তোমাদের কাছে প্রতিজ্ঞাবদ্ধ ছিলাম, তোমরা বর নিয়েছিলে এই জন্য আমি এখানে প্রকটিত হয়েছি। কিছুক্ষণ পরে হঠাৎ করে তারা দেখলো কি যে ভগবানকে তিনি বন্দনা করছেন তো যে তিনি সর্বার্ধ সমস্ত ঈশ্বরগণের ঈশ্বর, সকলের কারণ, আর আপনার কোন কারণ নাই। যারা ঈশ্বর জগতে সৃষ্টি স্থিতি প্রয়োগ করেন তাহাদেরও আপনি ঈশ্বর, আর সঙ্গে সঙ্গে তাহাদের বুদ্ধি কি হয়ে গেল, পাশাপাশি এসে গেল, প্রভু আপনি অনুগ্রহ করে দিয়ে শিশু হয়ে যান, মেয়ে তো কোন আপনাকে মারতে আসে, এইরকম কিরকম হয়ে গেল, যেখানে ভগবত্তা বুদ্ধি সেখানে আবার তাকে কেউ মারতে পারে, অসম্ভব, কিন্তু পাশাপাশি তো তা চলছে। এই জন্য সেইখানে তো বলি প্রভু আপনি একটু অনুগ্রহ করে এই রূপটাকে অপ্রকাশিত অন্তর্ধান করেন, যাতে আমরা কিছু চেষ্টা করব যাতে আপনাকে আমরা বাঁচাইতে পারি। কৃষ্ণ একটু হাসতে লাগলেন মন্দ মন্দ মুস্কান, আরে আমি যদি ব্রহ্মই হই আমাকে কে মারবে রে, তোমাদের চিন্তা কেন, আচ্ছা একটি কাজ কর, আমাকে গোকুলে দিয়ে আসো, তোমাদের ভয় আছে তো, সেখানে নির্ভয় আমরা থাকবো, তোমরা নির্ভয়ে থাকবে। তখন সঙ্গে সঙ্গে বেড়ি হাতাকড়ি সব খুলে গেল, কপাট খুলে গেল, প্রহরী সব শুয়ে গেল, আর তিনি গোকুলেতে তিনি গিয়ে তিনি লীলা করেছেন, এই সব তো জানেন। সঙ্গে সঙ্গে হলো দুটাই ঐশ্বর্য, আবার সঙ্গে সঙ্গে মাধুরী, আবার কি যখন কৃষ্ণ ব্রজ থেকে আসলেন মথুরাতে, কংস তাহাকে ডাকল আর অক্রূর তাহাকে নিয়ে আসলেন, তখন কৃষ্ণ কংস চারণ ইত্যাদিকে ধ্বংস করে দিয়ে যখন কংসকে মারলেন, তখন দেখেই দেখি বসুদেব যে হাতাকড়ি আর বেড়ি তিনি খুলে দিলেন, তখন তারা দেখলো আরে যে কংসকে এত বড় প্রতাপী কংসকে দিয়ে মেরে দিতে পারে এই সাধারণ হবে না। তখন মনে পড়লো যে ও জন্মের সময়তে এইরকম হতে হয়েছিল, ওইটা তো সাক্ষাৎ আমার বেটা নয়, আমার পুত্র নয়, এটা হতে পারে না, ইনি স্বয়ং ভগবান। এই বলে তার হাত জোরে বন্দনা করতে আরম্ভ করলেন। কৃষ্ণ বললেন আমার লীলাটাই গড়বড় হয়ে যাবে। সঙ্গে সঙ্গে যোগমায়াকে তিনি আহ্বান করলেন, যোগমায়া এসে আর তাহার এই ঐশ্বর্য বুদ্ধি যে আমি ভগবান এটাকে আচ্ছাদিত করে দিলেন। আর কৃষ্ণ যশোদা দেবী মায়ের কোলেতে উঠে তার স্তন পান করতে লাগলেন, আর ওই স্তন থেকে দুধ অনেকদিন ধরে সে বন্ধ হয়ে গিয়েছিল, আর সেই ঝরঝর করে দুধ পড়তে আরম্ভ করল। আর বলদেব প্রভু বসুদেবের চরণেতে পড়ে বাবা বাবা করে তিনি কাঁদতে লাগলেন, আবার তিনি মুগ্ধ হয়ে গেলেন, আবার তিনিও কাঁদতে লাগলেন, সঙ্গে সঙ্গে ঐশ্বর্য থেকে আবার মাধুর্যতে এটা পরিণত হয়ে গেলেন। এই দুটা পাশাপাশি চলে এখানে, এরকম আরো সবগুলি উদাহরণ সবগুলি স্থল আছে। আবার চলুন বৃন্দাবনেতে, বৃন্দাবনে কি আশ্চর্য চূড়ান্ত, এমনকি গোলক থেকেও এখন আসলো, তাহলে তো হরি কথাই, এখন বৃন্দাবনে বৈকুণ্ঠ থেকে, দ্বারকা থেকে, গোলক থেকে, মথুরা থেকে প্রচুর পরিমাণে ঐশ্বর্য, কৃষ্ণের প্রত্যেক পদক বিক্ষেপে মা ঐশ্বর্য আছে। কৃষ্ণ থাকবেন ভগবান আমার ঐশ্বর্য থাকবে না, শুধু বাল্যভাবে লোক জানবে এটা হতে পারে না, কৃষ্ণের ঐশ্বর্য ছেড়ে দিয়ে তিনি থাকতে পারেন না। যদি তাই হয় যে ঐশ্বর্য ছেড়ে দিয়ে ভগবান তিনি শুধুমাত্র বাল্যা আর এইসবগুলি ব্রজের লীলা করবেন, তাহলে সাধারণ ছেলের মধ্যে আর কৃষ্ণের মধ্যে কোনো ভেদই থাকে না। এইসব যে কৃষ্ণের মধ্যে ঐশ্বর্য ছাড়া কৃষ্ণ থাকতে পারেন না, এই জন্য তাহার প্রত্যেক লীলাতে ঐশ্বর্য চূড়ান্ত থাকলেও সেখানে নরলীলাকে অতিক্রম করে হয় নাই, এই জন্য বৃন্দাবনের মাধুর্য প্রধান। কিরকম হতে দেখুন, যখন কৃষ্ণ গোবর্ধন ধারণ করেছেন গোবর্ধন ধারণ করবার পরে যখন তিনি রেখে দিলেন ইন্দ্রের মান দর্পণ হয়ে গেল, তারপরে কৃষ্ণের অভিষেক হল, গোবিন্দের অভিষেক, ইন্দ্র সুরভি আরাবত ইত্যাদি সকলে মিলে যখন তাঁকে করল, তারপরে ব্রজবাসীরা নন্দ বৈঠকে সে একত্রিত হল। নন্দ বৈঠক মানে কি, কোন প্রবলেম যদি হয়, কোন সমস্যা হয়, তখন ব্রজবাসীরা সমস্ত একত্রিত হয়ে তারা আলোচনা করে যে কিরকম হয় এই প্রবলেমকে আমরা সলভ করতে পারি, সমস্যা কিরকম হয়ে সলভ করতে পারি। এখন সব ব্রজবাসীরা এসেছে, সভাপতি হয়েছে নন্দ বাবার বড় ভাই উপানন্দ, আর বাকি সব ভাইরা ব্রজবাসীরা আর পুরোহিত ইত্যাদি সব লোক উপস্থিত হয়েছে। নন্দ বাবাকে ডাকা হল, বিশেষ করে নন্দ বাবা আসলেন। তখন উপানন্দ তিনি সকলের প্রতিনিধি হয়ে বললেন, নন্দ তুমি ঘোর অন্যায় করছ, আর তুমি আর তোমার স্ত্রী, খবরদার সাবধান হো, যে গোবর্ধনকে এক ক্ষণের মধ্যে ধারণ করে নিতে পারে, সাত দিবস পর্যন্ত কনিষ্ঠ অঙ্গুলিতে তার নখেতে ধারণ করে নিতে পারে, সাধারণ লোকটা কি, সাধারণ লোকটা করতে পারে না। যিনি পুতনাকে স্তন পান করে এত বিরাট রাক্ষসী ছ মাইলের মধ্যে কি ছ ক্রোশের মধ্যে তার শরীর একেবারে পড়ে যায়, যিনি এরকম অঘাসুরে পেটিতে গিয়ে আর অঘাসুর লোককে দমন করেন, এটা কি সাধারণ বালক হতে পারে, যে এরকমের যার কোটি কোটি ফনা কালিয় আর তার মাঝে লম্ফ দিয়ে আর এরকম বিরাট কালীকে দমন করতে পারে, কি সাধারণ ছেলে নাকি, এটা কোন ভগবানের অবতার অথবা নারায়ণ তাহার অংশকলা অথবা কোন মহা যোগী অথবা কোন দেবতা বিশেষ, সাধারণ লোকের কাজে না। অতএব তুমি যে কৃষ্ণকে মাঝে মাঝে বেঁধে দাও কমর, হাত বেঁধে দাও আর তাকে কান মালা কর, খবরদার এটা করো না, তুমি ধূর্ত চোর ইত্যাদি তুমি বলো, এইসব খবরদার বলো না, এইরকম তাকে শাসন করলেন করো না। তখন নন্দ বাবা হেসে ফেললেন, হেসে কি তিনি বললেন, সে ব্রহ্ম হোক, সে ব্রহ্ম পর ব্রহ্ম চূড়ান্ত ব্রহ্ম হোক, আমার বাড়িতে যখন পুত্র হয়ে এসেছে তখন সে কি আমার পুত্র, আমি জানি যে সে গোপগঞ্জ যারা আছে অহি গোয়ালা তাহাদের কত 80 বছর পরে সবালক হয়, এর পূর্বে হয় নাই, আমাদের মধ্যে একজন গোপ আছেন, তিনি বোধ হয় অভি অভি সবালক, অভি নবালিক, নবালিক অভি সবালক নয়, সে 80 বছর পর, তারা ঘোড়াতে চড়তে হয় জানো কিরকম চড়ে গোপরা অহিররা, তার মধ্যে সিঁড়ি মানে তার মধ্যে এই কেটে তার স্থান করে দিয়ে তারপরে পায়ে দিয়ে উপরে চড়বে, বুঝলেন না, বোধ হয় ঘোড়া উপরে চড়তে কিরকম চড়বে, কোন উঁচু স্থান হলে তো তাই ঘোড়ার পেটের কাছে কিছু কেটে কেটে দিয়ে জায়গা করে দিয়ে পায়ে দিয়ে তার উপরে চড়বে, এত বুদ্ধিমান। তো তোমরা এইরকম হতে আমার ছেলে, তুমি বলছো যে ভগবান সে একটি মাখনের জন্য সেটি কান্দনা করে, ভগবান কোনদিন কি কান্দেন, তা ভগবানের কি ভালো লাগে, ভগবান চুরি করে কি, বাল্যকালে সে চুরি না করলে তার চলে না, বাড়ি বাড়িতে মাখন ইত্যাদি চুরি করছে ধারা পড়ছে, তখন বলে কি যে মা আমি চুরি করি না, মিথ্যা কথা, আর তুমি মাখন খেয়েছো আমি মাখন খাই নাই, তুমি মাটি খেয়েছো আমি মাটি খাই নাই, দেখি মুখ দেখো তা বিশ্ব ব্রহ্মাণ্ড তার মুখে, তো ভগবান কি চুরি করে, ব্রহ্ম কি চুরি করে, আর এইটা তো রোজ চুরি করে, আর একটু বিলম্ব হয়ে গেলে আর মাখনের তখন কান্নাকাটি করে, জিনিসপত্র এইদিকে ওদিকে ফেলা ফেলি এইসব ভাঙা চূড়া সব করে, এইটা কি ব্রহ্ম করে, ব্রহ্ম চুরি করে, ব্রহ্মের কি রাগ হয়, এ রাগ হয়, সে যাই হোক না কেন, যখন এসেছে তখন আমার পুত্র আমরা তাকে শাসন করব, লালন পালন ভর্তন ইত্যাদি করব, তারণ করব। নন্দবাবা বলে, বাবা আমরা জুতিটা নিয়ে এত কাকে বলছেন? এত তাহার একটা ভয় আছে কি? আরে জয়দেমতুল লোক কাঁপতে লাগলো, তার হাত লিখতে পারল না, কি লিখতে পারল না? স্মার করল খণ্ডনম মম শিরসি মন্ডনম দেহি পদ পল্লম, লিখতে পারল না। আনন্দ হবে আমার জুতি টানিয়া, তখন মাথা থেকে সেই সেই নৃত্য করতে করতে তার জুতা নিয়ে আসছেন, নানা প্রকারের ইচ্ছাগুলি ক্রীড়া করছেন তাদের কাছে, মানে হাতে তারা পুতুল, পথুকানের হাতে পুতুল হয়েছেন যিনি। আরে আর তুই কি আর কি, শ্রীমতী রাধিকার চরণেতে তিনি মস্তক দিচ্ছেন, আর তাহার মান ভঞ্জন ইত্যাদি ভিক্ষা মানছেন, এমন এইখানে হচ্ছে মাধুর্য ঐশ্বর্য আছে, ভুলে যান। আমরা ওখানেতে গিয়েছিলাম পাইঠাতে বৃন্দাবনে, দেখেন কি ওখানকার মহাত্মা, তিনি চতুর্ভুজ রূপ ধারণ করেছেন গোপীগণকে তিনি ছলনা করবার জন্য, আর গোপীরা আসলো, তিনি চতুর্ভুজ মূর্তিতে আছেন, গোপীরা বন্দনা স্তখর দিয়ে চলে গেলেন। আর শ্রীমতী রাধিকার আসার সঙ্গে সঙ্গে আর তিনি নিজের ঐশ্বর্য রাখতে পারেন নাই, দুটি হাত কোথায় চলে গেল, ভাবেতে দিবস হয়ে গেল, আর বংশী ইত্যাদি নিয়ে প্রকাশিত হয়ে গেলেন। এই জন্য বৃন্দাবনেতে ঐশ্বর্য চূড়ান্ত থাকলেও সেখানে কিরকম, যেরকম একটা বিরাট কড়াহেতে দুধ আছে গরম করা হচ্ছে, তার মধ্যে একটা সুখ তৃণ দিয়ে দিয়া হয়েছে, যখন দুধটা গরম হয়ে টপবা টপবা ফুলছে ফুটছে, তখন অনেকক্ষণ পরে নিচে গিয়ে ওই সুখ তৃণ আবার উপর আসে, এক সেকেন্ড পরে আবার সেটি ঘুরতে অতল তলাতে চলে যায়। সেখানে ঐশ্বর্য আছে কিন্তু মাধুর্য অত, যে মাধুর্যের নদী বেরিয়েছে হরদ্বার থেকে, তার মধ্যে যদি 1000 মন যদি লবণ দিয়ে দেন, তাহলে কিছু কোন লবণের কোন পাতা লাগবে? পাতা লাগবে না। ওই রকম ঐশ্বর্য মাধুর্যের মধ্যে ওখানে গুপ্ত রয়েছে, এই জন্য বৃন্দাবনের সবগুলি এত মাধুর্য। একটি মাধুর্যের একটি অল্প একটু সামান্য একটি বুন্দ দিচ্ছি, অপিবত মধুপুর যা আর্য পুত্র আধুনাঞ্চে, অপিবত মধুপুর যা আর্য পুত্র, কোন সময়তে শ্লোকটা মনে কোন সময়তে রাধা কুণ্ডতে, আমরা যেখানে আছি ওখানকার কথা, রাধা কুণ্ড তারেতে ওইখানে কুসুম সরোবর আছে, গোবর্ধন পদতলেতে পদদেশেতে, রাধা কুণ্ড শ্যাম কুণ্ড নয়, হ্যাঁ গোবর্ধন আখ চক্ষু হচ্ছেন বিরাজ গোবর্ধন, গোবর্ধনের মুকুট মণি তার চোখ, রাধা কুণ্ড শ্যাম কুণ্ড পদতলে বললে মনে হবে যে গিরিরাজের একটি পদতল, তা নয়। রাধাকুণ্ড শ্যামকুণ্ড কি? গিরিরাজ গোবর্ধনের নেত্র না যদি থাকে আর সমস্ত অঙ্গ যদি সুস্থ সব থাকে, তাহলে কি হবে? সৌন্দর্য কিছুই থাকতে পারে না। এইরকম রাধাকুণ্ড গিরিরাজ, গিরিরাজে হচ্ছে নেত্র স্বরূপ। তো সেইখানেতে কোন সময় কৃষ্ণ ওইখানেতে আছেন, আর ওইখানে শ্রীমতী রাধিকা, যদি আমার বলা উচিত না তথাপি একটু বলে দিচ্ছি, সমস্ত গোপীগণের নিয়ে শ্রীমতী রাধিকা সেখানে এসেছেন কৃষ্ণ মিলনের জন্য। সেখানেতে কৃষ্ণ বলিলেন, তুমি কে? ও আমার এই বৃন্দাবনের পুষ্প ইত্যাদি নষ্ট হয়ে যাচ্ছে, আমি দেখি চরি চলে যায়, আর গাছ লতা সবগুলি নষ্ট হয়ে যায়, আজ যে চোর ধরা পড়েছে, আজ আমি ছাড়বনার দণ্ড দিব। তখন ললিতা বললেন, যেতে কিসের চোর? এইটি হচ্ছে আমার বৃন্দাবন, আমার বৃন্দাবনে সব ফুলগুলি চলে যাচ্ছে, গাছগুলি সব ভেঙে চুরে চলে যাচ্ছে, আর তোমরা রোজ এখান থেকে এরকম বৃন্দাবন নষ্ট করো। তখন শ্রীমতী বললেন, ও তুমি বৃন্দাবনের রক্ষক, হাজার হাজার লাখ লাখ গাভী নিয়ে এসে রোজ সমস্ত বৃন্দাবনকে নষ্ট করো, আর তুমি হয়েছে রক্ষক। আচ্ছা এইটি বলো তো, বৃন্দাবনে কটি গাছে তুই রোপণ, কত গাছ রোপণ করেছ, কটি লতা, আর কটি বৃন্দাবনের লতা আর এইসব বৃক্ষেতে তুমি জল কতটুকু দিয়েছ যে রক্ষা করেছ, তো করেছ তুমি? তখন কর্ণ কৃষ্ণ উত্তর দিতে পারেন, উনি বলছে যে আমার স্ত্রী সব রক্ষা করে। তোমার স্ত্রীকে যখন আর বেশি বাদ বাড়াও না, কথা বলো না, আমি পরম ধর্মাত্মা, তোমরা এই বৃন্দাবনকে কিছুতেই নষ্ট করতে পারবে না, আমি তোমাদেরকে দণ্ড দিব নিশ্চিত। ও তুমি পরম ধর্মাত্মা আমরা জানি, শ্রীমতী বলছেন পরম ধর্মাত্মা, কিরকম পরমাত্মা ধর্মাত্মা, জন্ম হওয়ার সঙ্গে 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 একটা স্ত্রীকে তুমি বধ করেছ, কত পরম ধর্মাত্মা। তারপরে যত ওখানে সে সব মারা ধ্বংস করা মারা ধরা তুমি কোনো করো নাই, আর একটু বড় হলে সামান্য যখন দু আড়াই বছরে হলে তখন ব্রজের লোক উত্তীষ্ট হয়ে গেল, পাশ পড়েছিল, কারো ঘরেতে মাখন থাকে না, সব চোরি করে নিয়ে এসে খায়, আর একেলা খায় না, সব ব্রজের যত বাল সখাগণীকে নিয়ে ঘরের ভিতরে এসে ঢুকে সবই খায়। তুমি কত ধর্মাত্মা আমরা জানি, আর একটু যখন বড় হলে তখন পীর ঘাটের কথা ধর্মাত্মা তোমার কথা আমার মনে নাই, সেখানে গোপ বালিকারা ছোট ছোট বালিকারা স্নান করে, আর সেখানে সকলে কাপড় নিয়ে উপর চলে যাও, এটা কত বড় ধর্মাত্মার কাজ আমরা এইসবগুলি জানি, আর তার থেকে আরো ধর্মাত্মা কি? বাসের দ্বারা তুমি সমস্ত গোপ বালিকাগণকে এখানে নিয়ে এসে আর সকলের সঙ্গে তুমি নৃত্য করো, এইটি কত বড় ধর্মাত্মার কার্য। অত আমরা জানি আপনার ভারি ভুলি আপনি কত ধর্মাত্মা। তারপরে কৃষ্ণ বললেন যে তা আমি শুনব না, আমি ধর্মাত্মা ঠিকই, দেখো এইটি আমার স্ত্রীর, এটা হচ্ছে বৃন্দাবন, আমি তাহার মালিক, কারণ স্ত্রীর ধনটা হচ্ছে পতি, অতএব বৃন্দাবনের স্বর আমি, অতএব তোমরা এখানে আর আসতে পারব না। গোপীরা বলল আচ্ছা বৃন্দা দেবীকে ডাকা হোক, বৃন্দা দেবীকে ডাকা হল। গোপীরা বলল যে তোমার ইনি পতি নাকি, ইনার সঙ্গে তোমার বিবাহ হয়েছে? তখন তিনি ওর দিকে দেখেই তিনি বলছে এই কালো লোকে আমি জানি না যে কে, আজ পর্যন্ত তাহার বয়স হয়ে গেছে, তিনি বিবাহের জন্য তিনি উৎকণ্ঠী, যাকে দেখেন গোপীগণকে ও বলছে আমার এই স্ত্রী, সকলের সঙ্গে বিবাহ করবার জন্য পরম উৎকণ্ঠী, কিন্তু ব্রজের কোন মেয়েরা ইনার সঙ্গে বিবাহ করবার জন্য প্রস্তুত নয়, আর কারো বাড়ির গোপরাও তাহার মেয়েদেরকে এসে বিবাহকে দেওয়ার জন্য প্রস্তুত নয়, সেই জন্য তিনি জোর করে বলে যে এই আমার স্ত্রী, আমার স্ত্রী, আমি আর সঙ্গে ইনার কোন সম্বন্ধ নেই। তখন সকলেই হাসতে লাগলো, বৃন্দা দেবী বললেন যে আমার এই রাজ্য, আমি এই বৃন্দাবনকে নির্মাণ করেছি, আমি এই গাছপালা করেছি, আর আমি তাকে পালন পোষণ করি, শ্রীমতী রাধিকাকে আমার এই সমস্ত রাজ্যের অভিষেক করে দিয়েছি, অতএব বৃন্দাবনেশ্বরী হচ্ছেন শ্রীমতী রাধিকা, আমি তাহার দাসী স্বরূপ আছি। অতএব কৃষ্ণের এখানে কোন অধিকার নাই, গোপীগণের অধিকার, এই সমস্ত লীলা বিলাস এই রাধাকুণ্ড কাটেতে হয়েছে, এই কি মথুরাতে হয় না দ্বারকাতে হবে না কোথায় হবে, বৃন্দাবনের মধ্যেও দেখুন বৈশিষ্ট্য আছে, যাহার জন্মলীলা কোথায় হয়েছিল, গোকুলেতে, সেখানে কৃষ্ণ ওই মাখন চোরি পর্যন্ত এই লীলা, অথবা দামোদর লীলা সেখানে হয়েছে অদ্ভুত, সেখানে ফল বিক্রয় নিয়ে গিয়েছিল এই লীলা পর্যন্ত, তারপরে বৃন্দাবনে আসেন। গোকুলেতে রাস ইত্যাদি লীলা হয় নাই, বৃন্দাবনেতে এই রাস। বৃন্দাবন কাকে বলে? ষোল কোষ প্রদি রাধাকুণ্ড, শ্যামকুণ্ড আর নন্দগাঁও বর্ষানা এইসব বৃহত্তর বৃন্দাবনের ভিতরেতে, ষোল কোষের ভিতরেতে নন্দগাঁও জানেন, সেইখানে প্রেম সরোবর আছে, সেইখানেতে আছে সাকেশ বন আছে, পাশেইতে আছে মহাবিপ্রলম্বর স্থান উদ্ধব কিয়ারি, আর ও লীলার স্থান খাজানা হচ্ছে তের কদম্ব। এইসব বৃন্দাবনে নিয়ে, কিন্তু বৃন্দাবনের এই নন্দগাঁওয়ের অপেক্ষা বৃন্দাবনের মহিমা, নন্দগাঁও দর্শনাতে রাস হয় না সম্ভব, কিন্তু বৃন্দাবনেতে রাস হয়। কিন্তু এখানে সর্বদেশীয় সব লোকে নিয়ে রাস, পঞ্চায়েতি রাস, এটিকে শ্রেষ্ঠ হচ্ছেন গিরিরাজ গোবর্ধন, যেখানে আমি বলেছি পূর্বে এইসব গোবর্ধনের কথা। আর ওই গোবর্ধনের থেকে শ্রেষ্ঠ হচ্ছে এই রাধাকুণ্ড। পৃষ্ঠরপি অসুলভম, মহাপৃষ্ঠ যে নারদ উদ্ধব ইত্যাদি, তা থেকে অসুলভ এই স্থান। এই জন্য নারদেশী এই গোবর্ধনের কাছেই, রাধাকুণ্ডের কাছে নারদকুণ্ডেতে গোপী ভাব গ্রহণ করে দিয়ে শ্রীমতী রাধিকার আরাধনা করবেন, এই জন্য ওখানে আজ পর্যন্ত আরাধনা করছেন। সিদ্ধি হল কিনা কেউ জানে না। উদ্ধব তিনি ঘাস হয়েছেন, আসামহ চরণ রেণ জুষামহম শ্যাম বৃন্দাবনে কিমত গুলমল ঔষধী নাম যুস্তজন সজন আর্য পথাঞ্জলি হে যে মুকন্দ পদবীন সুখদেব মৃবিজ্ঞান। সুখদেব মৃবিজ্ঞান শ্রুতিগণ বেদ ঋষা ইত্যাদি সব আজ পর্যন্ত কৃষ্ণের পাঁচ পদকে অন্বেষণ করছে কিন্তু পায় নাই। কিন্তু সেই কৃষ্ণকে গোপীরা তারা নিজের প্রেমেতে বশীভূত করে রেখেছে। তাদের কৃষ্ণ তাদের বলছেন যে তোমাদের প্রেমের ঋণ আমি চুকাইতে পারব না। সেই গোপীগণের পাপ ধুলি তিনি গ্রহণ করবার জন্য রাধাকুণ্ডের নিকটতে কুসুম স্রোতে তিনি ঘাস হয়েছেন। একটি ঘাস নয়, লক্ষ লক্ষ কত ঘাস। ঘাস মানে কি? এক এক জন্ম, এক এক যুগ, এক এক কল্পেতে এক একটি যদি ঘাস হয়ে থাকেন, কত ঘাস, তাহলে কত কল্পের উদ্ধব। সেখানে ঘাস হয়ে প্রতীক্ষা করছেন, গোপীগণের স্বর্ণধুলি আকাঙ্ক্ষা করছেন। এইরকম একটা মহান জিনিস সেই এইখানে বৃন্দাবনের বৃন্দাবন, সেই রাধাকুণ্ড সেইখানে মহাপ্রভুর জন্য সেখানে প্রকাশিত হয়েছে।
পিতার আর মাতার আদেশ পেয়ে বনবাস তিনি গ্রহণ করেছিলেন, বারো বছর জন্য বনবাস, চৌদ বছরের বনবাস। লক্ষণকে আর সীতা দেবীকে নিয়ে বনবাসী বেশ ধারণ করে এসেছিলেন, মাথাতে মোর মুকুট, জটাজুট আর ব্রহ্মচারী সন্ন্যাসীদের মতন বেশ, আর ধনুষ বাণ সঙ্গে সঙ্গে নিয়ে ঘুরতে 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 প্রয়াগ ইত্যাদি থেকে এইখানে আসেন। যখন এখানে আসেন তখন লক্ষণকে বলেন যে সেই স্থানটা তো খুব ভালো, এই গঙ্গা নদী চারিদিকে আছেন আর চারিদিকে সুন্দর সুন্দর দৃশ্য, কোকিল এখানে ডাকছে আর এখানে তো একটা বট বৃক্ষ সুন্দর, এইখানে কুটির তুমি নির্মাণ করো, আমি গঙ্গা চত্বরে কিছুদিন থাকব, এইখানে গঙ্গা স্নান করব আর কিছুদিন থেকে তারপরে আমার নত্র যাব। সেই জন্য তিনি লক্ষণকে আদেশ দেওয়াতে এইখানে একটা পর্ণকুটি এখানে তিনি করেছেন, যেখানে মন্দির আছে, আর এইখানে একটা বিশাল বটের গাছ ছিল। কিছুদিন থাকবার পরে একদিন রামচন্দ্র সীতা দেবী দুজন বসে লক্ষণ কোথাও গিয়েছিলেন ফল ফুল আনতে, রামচন্দ্র সীতাকে দেখে তিনি মন্দ মন্দ ভাবেতে হাসছেন। সীতা দেবী বলছেন যে আপনি হাসছেন কেন, ঘর বাড়ি ছেড়ে আমরা এখানে আসলাম, আর এখানে তে আমরা বনেতে ঘুরছি, আর এখানে আপনি বেশ হাসছেন কেন? তখন ও উই উইল স্পিক অলসো, উই উইল ট্রান্সলেট ইন ইংলিশ অলসো অ্যান্ড হিন্দি অলসো, দে উইল ট্রান্সলেট। তখন রামচন্দ্র বললেন, দেখো একটি গূঢ় রহস্য আছে, আমি আপনার নিকটে একটা গূঢ় রহস্য প্রকাশ করছি। দেখো আমাদের মধ্যে যে প্রীতি আছে, এই প্রেমের দুইটি ভাগ আছে, একটা তাহার পাশকে বলে মিলন অথবা সম্ভোগ রস, সম্ভোগ প্রেম, আর অন্যদিকে তার যে আছে তার নাম হচ্ছে বিপ্রলম্ভ প্রেম। এই দুটো না থাকলে প্রেম পরিপূর্ণ হয় না, যতদিন না বিপ্রলম্ভ হবে তাহলে সম্ভোগের পুষ্টি হয় না, সেটি আনন্দ হয় না। প্রথম মিলনেতে যে আনন্দ, সম্ভোগেতে যে আনন্দ, তারপরে যদি বিরহ হয় তা বিরহের পরে ফল যার মিলন হবে তার কোটি কোটি গুণ সুখ। এই জন্য আমি এখন যে লীলা প্রকাশ করছি তাতে আমার আত্মার মিলন, বনেতে থাকলেও রাজভবন থেকে কোটি কোটি তোমার আনন্দ আমারও আনন্দ, এই আনন্দের মধ্যে কেউ বাধক নাই, মাতা পিতা ভাই বন্ধু কেউ বাধক নাই। এই জন্য আমরা আমি জেনে শুনে বনেতে এসেছি তোমাকে নিয়ে, তো তোমাকে নিয়ে 12 বছর